বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 9 এপ্রিল, 26 চৈত্র এবং ফার্সি 20 ফারওয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। মার্কিন সেনা বিষয়ে ইরাকের সরকার ও সাংসদদের মধ্যে ভিন্ন মত, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশ সরকার আগামী 14 এপ্রিল থেকে আবারও 1 সপ্তাহের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান পাশ্চাত্য জীবন ব্যবস্থা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ট্রাম্পের আমলে আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো ইরান। তেল বিক্রির মাধ্যমে নিষেধাজ্ঞার অবসান যাচাই করবে তেহরান। লোহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি। বাংলাদেশের মুসলমানেরা কোন ধর্ম ব্যবসায়ীর কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি, মন্তব্য করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং বিজেপিকে একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দিতে হবে, ভারতের পশ্চিমবঙ্গের জনসভায় হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইউসুফ খামেনেই বলেছেন, যখন তার দেশ স্বাভাবিক পরিস্থিতিতে তেল বিক্রি করতে পারবে এবং বিক্রি লব্ধ অর্থ নির্বিঘ্নে ঘরে তুলতে পারবে, সেদিন আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি সত্য বলে প্রমাণিত হবে। সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রাম পেজে বৃহস্পতিবার প্রকাশিত এক পোস্টে মন্তব্য করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি যাচাই হবে তখন যখন ইরান আনুষ্ঠানিকভাবে ও স্বাভাবিক পরিস্থিতিতে তেল বিক্রি করতে এবং রপ্তানি লব্ধ অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে পারবে। বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কারণে অস্বাভাবিক পরিস্থিতিতে ইরানকে তেল বিক্রি করতে হচ্ছে এবং তেলের টাকা গ্রহণ করার ক্ষেত্রে বহুবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সর্বোচ্চ নেতার ইনস্টাগ্রাম পেজে তার একটি ভাষণের ভিডিও ক্লিপও তুলে ধরা হয়েছে, যেখানে তিনি বলেছেন, আমেরিকার পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য ইরানের কোনো তাড়াহুড়ো নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত সব নিষেধাজ্ঞায় পরমাণু সমঝোতা পরিপন্থী, এগুলো পুরোপুরি প্রত্যাহার করতে হবে। তিনি আজ এক টুইটার বার্তায় একথা বলেন। জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এই সংকটের জন্ম দিয়েছে, এ কারণে এই দেশকে আগে পরমাণু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এরপর ইরান দ্রুততার সঙ্গে সত্যতা যাচাই করে একই ধরনের পদক্ষেপ নেবে। আজ ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক কমিশনের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু ইস্যু নিয়ে কথা হয়েছে। ইরানের আলোচক দলের প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ভিয়েনা বৈঠকের পর বলেছেন, ইরান সহযোগিতা করতে প্রস্তুত আছে, তবে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্য দেশগুলোর সদিচ্ছা ও আন্তরিকতার উপর নির্ভর করছে আলোচনা অব্যাহত থাকবে কিনা। আন্তরিকতা না থাকলে আলোচনা অব্যাহত রেখে কোনো লাভ হবে না। ইরানের ইস্পাহান প্রদেশে 9টি পারমাণবিক শিল্পপণ্য উন্মোচন করা হয়েছে। এসব পণ্য ইরানের বিশেষজ্ঞরা তৈরি করেছেন। আজ ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এসব পণ্য উন্মোচন করা হয়। পরমাণু শিল্পের এসব পণ্যের বেশিরভাগই পারমাণবিক জ্বালানি চক্রের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে বিশেষ জ্বালানি, এটি আরাক হেভি ওয়াটার রিয়েক্টরে ব্যবহার করা হবে। এছাড়া আরাক রিয়েক্টরের জ্বালানির জন্য মেটালিক ইউরেনিয়াম তৈরি করা হয়েছে, এটাও ইরানের নতুন সাফল্য। আণবিক চিকিৎসা সংক্রান্ত কয়েকটি পণ্য আজ উন্মোচন করা হয়। এর মধ্যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধ রয়েছে। এছাড়াও রয়েছে জটিল রোগ নির্ণয়ে ব্যবহারযোগ্য পারমাণবিক পণ্য। ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের 20 তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, লোহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেওয়া হবে। তিনি আজ রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ ব্যাপারে কেউ যেন বিন্দুমাত্র সন্দেহ পোষণ না করে, তবে আপাতত হামলাকারীদের পরিচয় সম্পর্কে তদন্তের ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জেনারেল শেকারচি বলেন, আমরা পারস্য উপসাগর তীরবর্তী কোনো দেশকে ইরানি জাহাজে হামলা চালানোর জন্য অভিযুক্ত করছি না, তবে আমাদের সন্দেহের তীর ইরানের সরাসরি শত্রু আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েলের দিকে। গত 9 এপ্রিল লোহিত সাগরে জিবুতির উপকূলে এক সন্দেহজনক বিস্ফোরণে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের সামান্য ক্ষতি হয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে তেহরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এদেশের মুসলমানেরা কোনো অপশক্তি বা ধর্ম ব্যবসায়ীর কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি। ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের মুসলমানরা কোনো অপশক্তি বা ধর্ম ব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি। ধর্মের দোহাই দিয়ে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না। কতিপয় স্বার্থান্বেষী এবং উচ্চবিলাসী লোকের স্বপ্ন পূরণে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপপ্রয়াস জনগণকে সঙ্গে নিয়ে সরকার কঠোর হস্তে দমন করবে। আজ শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা। বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে লন্ডনের নেতৃত্বকে খুশি করতে এবং কর্মীদের রোষানল থেকে বাঁচতে আইসোলেশন থেকে হাঁক ডাক ছাড়ছে বিএনপি। তাদের এসব হুমকি ধামকি আষাঢ়ের তর্জন গর্জন সার। রাজনীতিকে বিএনপি জনগণের দ্বারপ্রান্ত থেকে তুলে এনে এখন আবাসিক রূপ দিয়েছে। ওবায়দুল কাদের আরো বলেন, করোনার এই সময় আওয়ামী লীগের কর্মীরা দলের পক্ষে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। তৃণমূলে পৌঁছে গেছে সরকারি সহায়তা, আর বিএনপি দরজা জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিচ্ছে আর কাল্পনিক অভিযোগ করে যাচ্ছে। সরকারের এ মন্ত্রী আরো বলেন, যখন যে ইস্যু সামনে আসে তা নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করে। পরাশ্রয়ী আন্দোলন এবং গোপন ষড়যন্ত্র করে ক্ষমতায় আরোহণের দিন শেষ হয়ে গেছে। জনগণ ভালো করেই জানে বিএনপি ক্ষমতায় আসা মানেই দেশ আবারও অন্ধকারে তলিয়ে যাওয়া।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় আগামী 14 এপ্রিল থেকে 7 দিন বাংলাদেশে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সেদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, 14 এপ্রিল থেকে 7 দিনের কঠোর লকডাউন, এই সময় জরুরি সেবা ছাড়া সব অফিস ও গার্মেন্টস বন্ধ থাকবে, লকডাউনে কোনো ধরনের যানবাহন চলবে না। তিনি বলেন, এই লকডাউনে শুধু জরুরি সেবা চালু থাকবে, কোনোভাবেই মানুষ ঘরের বাইরে আসতে পারবে না। রোববার প্রজ্ঞাপন জারি করে বিষয়টি সুস্পষ্ট করা হবে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তীব্রতায় মাত্র 11 দিনেই আক্রান্ত হয়েছেন 10 লাখ মানুষ। আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। গত বছর অক্টোবরের পর এবার সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে। রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে চলায় সমস্ত স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার মধ্যে দিল্লির এইমস হাসপাতালে এক সপ্তাহের মধ্যে চিকিৎসক সহ 32 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য হাসপাতালেও একই অবস্থা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিধানসভা নির্বাচনকে বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিজেপিকে একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, এটা বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। এই নির্বাচনটা দিল্লির নির্বাচন নয়, বাংলার নির্বাচন, বাংলার ইজ্জত বাঁচানোর নির্বাচন। বাংলাকে গুজরাট করতে দেব না, এটা সেই নির্বাচন। তিনি আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ও মন্তেশ্বরের জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, আমরা দাঙ্গা করি না, আমরা উন্নয়ন করি।
আপনারা জানেন মা ভাই বোনেরা, আমাদের সরকার উন্নয়নের কথা বলে ইলেকশন করছে। আমরা দাঙ্গা করি না, আমরা উন্নয়ন করি। উন্নয়ন করে তারপরে বলি আমরা করেছি, আগামী দিন এটা করবো, এই জন্য আমায় ভোট দিন। আমরা বিজেপির মতো ধান্দাবাজ নই, মিথ্যেবাদী নই, আর ভণ্ড তপস্বী নই,
বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি কেন ভোট চাইবে, কি করবে, ওরা খেয়ে দিয়ে মোটা হবে? এমনিতেই তো প্রচুর মোটা হয়ে গেছে খেয়ে খেয়ে। আগে একটা বিড়ি দিনে 3 বার টানত, আর এখন গালগুলো লাল টুকটুকে বিলিতি ফল হয়ে গেছে, কি করবে? 6 বছর তো দিল্লি দখল করে আছে, ডবল ইঞ্জিন কোথায় গেল? নোট বাতিল করলো, লকডাউন করলো, কোভিডে লোক মরে গেল, চাকরি খেয়ে নিল, রেল বন্ধ করে দিচ্ছে, কোল বন্ধ করে দিচ্ছে, BSNL বন্ধ করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে, খাবেন কি আগামী দিনে? মমতা রাজ্যে পুনরায় তৃণমূল সরকার গঠনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার জন্য সকলের উদ্দেশ্যে আবেদন জানান।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আইন আল আসাদের পার্শ্ববর্তী এলাকা থেকে 24টি ক্ষেপণাস্ত্র ও একটি মিসাইল লঞ্চার উদ্ধার করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। আইনাল আসাদ ঘাঁটিটি ইরাকের আল আনবার প্রদেশে অবস্থিত। সেখানকার আল জাজিরা এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ভর্তি গাড়িটি উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার রাসায়নিক বাহি জাহাজ ও এর ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ার জাহাজটির বিরুদ্ধে সমুদ্র দূষণ সহ যেসব অভিযোগ রয়েছে সেগুলোর তদন্ত সম্পন্ন হয়েছে। এ কারণে দক্ষিণ কোরিয়ার সরকার ও জাহাজটির মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে এটিকে ছেড়ে দেওয়ার অনুমতি দিয়েছে বিচার বিভাগ। তিনি আরো বলেন, জাহাজ এবং এর ক্যাপ্টেনের সমুদ্র চলাচল বিষয়ক নীতিমালা মেনে চলার ক্ষেত্রে অতীত রেকর্ড ভালো। এই রেকর্ড মুক্তির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও তাদের জাহাজ ও ক্যাপ্টেনের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত 2 জানুয়ারি জাহাজটিকে আটক করেছিল ইরান, অভিযোগ ছিল সমুদ্রে দূষণ সৃষ্টি করছে। মার্কিন সরকার রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিষ্কার ও মস্কোর উপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও সোলার উইন্ডস ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে ওয়াশিংটনের তদন্ত শেষ হয়েছে। তদন্তে ওয়াশিংটনের কাছে এটা সুস্পষ্ট হয়েছে যে দুটি ঘটনাই রাশিয়া জড়িত ছিল। এ কারণে মার্কিন সরকার হয়তো শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে এবং তা অচিরেই ঘোষণা করা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেছেন, মস্কো ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে বাগদাদ সরকার ও দেশটির সংসদের মধ্যে মতভেদ পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ।
ইরাক ও মার্কিন সরকারের সাম্প্রতিক আলোচনার তৃতীয় দফায় বাগদাদ মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার বিষয়ে কোনো আবেদন জানায়নি। গত 7 এপ্রিলে সর্বশেষ এ আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তার ইরাকি প্রতিপক্ষ ফুয়াদ হুসাইন। ইরাক থেকে মার্কিন সেনা ফিরিয়ে নেওয়া সংক্রান্ত ইরাকি সংসদের আইন এবং ইরাকি নানা গ্রুপের সঙ্গে মার্কিন সেনাদের সংঘাত বৃদ্ধির কারণেই আয়োজন করা হয়েছিল এইসব আলোচনা। অথচ তৃতীয় দফার আলোচনায় ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি তোলেনি বাগদাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর এটাই ছিল বাগদাদ ওয়াশিংটনের প্রথম আলোচনা। এ আলোচনায় মার্কিন সেনা ফিরিয়ে নেয়ার বিষয়টি উত্থাপনের পরিবর্তে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের সঙ্গে সব ক্ষেত্রে বাগদাদের সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারের কথা বলেছেন। সামরিক ক্ষেত্রে বাগদাদ ওয়াশিংটন সহযোগিতা সম্পর্কে ফুয়াদ হুসাইন বলেছেন, ইরাকি ও মার্কিন পক্ষ নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উপর জোর দিচ্ছে। উভয় পক্ষ ঘোষণা করছে যে আইএস বা দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইরাকি সামরিক বাহিনীর লড়াইয়ে সহায়তা দেওয়ার জন্য ইরাক সরকারের আমন্ত্রণেই মার্কিন সেনারা ইরাকে রয়েছে। আর ইরাকি বাহিনীর অগ্রগতির কারণে ইরাকে এখন মার্কিন ও মিত্রজোটের সেনাদের ভূমিকা হবে কেবলই পরামর্শমূলক এবং প্রশিক্ষণমূলক। ইরাক সরকারের এ ধরনের বক্তব্য দেশটিতে মার্কিন সেনা উপস্থিতিকে বৈধতা দিচ্ছে। এছাড়াও বাগদাদ এখন মার্কিন সেনাদের নিরাপত্তা রক্ষার দায়িত্বও পালন করতে বাধ্য হবে। এমনকি বাগদাদ এটাও মেনে নিল যে মার্কিন সেনাদের উপস্থিতি যেসব ঘাঁটিতে রয়েছে সেসব ঘাঁটিকে ইরাকেরই ঘাঁটি এবং এইসব ঘাঁটির উপর যে কোনো ইরাকি গ্রুপের হামলা হবে ইরাকের সার্বভৌমত্বের উপর হামলা। ইরাক মার্কিন সর্বশেষ এই আলোচনার ফলে ইরাকে মার্কিন সেনা উপস্থিতি বজায় থাকবে। এটাও স্পষ্ট হল যে ইরাক সরকার দেশটির সংসদকে এড়িয়ে চলছে এবং দেশটিতে রাজনৈতিক সংহতি নেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় আগামী 14 এপ্রিল থেকে 7 দিন সারা দেশে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব অফিস বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন দেশটির জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনার বিস্তার ঠেকাতে আগামী 14 এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, 14 এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে, গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে, অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেওয়া হবে না, করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই, এ বিষয়ে রোববার পরবর্তী প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিং করে বলেছেন,
চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না, তাই সরকার জনস্বার্থে আগামী 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা ভাবনা করে।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের উদাসীনতা ও ব্যর্থতায় বাংলাদেশে করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে গত বছরের তুলনায় করোনা ভাইরাস মহামারী এখন আরও প্রকট আকার ধারণ করেছে। ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সংকটময় পরিস্থিতি সামাল দিতে আগের বছরের মতোই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে সরকার। মির্জা ফখরুল আরও বলেন, জোরপূর্বক নির্যাতন নিপীড়ন চালিয়ে লকডাউন কার্যকর করতে গিয়ে এখন জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে সরকার। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তাদের। এক যুগেরও অধিককাল ভয়াবহ দুঃশাসনের জন্য জনগণের কাছে এ সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এর আগে কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি অন্তত 2 সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করেছে। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরামর্শ কমিটি উল্লেখ করেছে, সারা দেশে উদ্বেগজনকভাবে কোভিড-19 সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনস্বাস্থ্য সম্পর্কিত 18টি নির্দেশনা জারি করা হয়েছে। পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ দেয়া হয়, এগুলো সঠিকভাবে মানা হচ্ছে না, সংক্রমণের হার বাড়ছে, তাই বিধিনিষেধ আরও শক্তভাবে অনুসরণ করা দরকার।
সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা পাশ্চাত্যে মাদকের ব্যাপক ব্যবহার এবং এক্ষেত্রে ইউরোপ ও আমেরিকার ভুল নীতি সম্পর্কে আলোচনা করেছি। আমরা ইউরোপ ও আমেরিকার এ সংক্রান্ত আচরণ তুলে ধরতে গিয়ে আফগানিস্তানে পপি চাষ ও মাদক উৎপাদন বৃদ্ধির প্রসঙ্গ নিয়ে কথা বলেছি। আমরা বলেছি, প্রায় 2 দশক ধরে আফগানিস্তানে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। পরোক্ষভাবে দেশটির নিয়ন্ত্রণ তাদেরই হাতে, কিন্তু এই সময়ে সেদেশে মাদক উৎপাদন বহুগুণে বেড়েছে। 2001 সালে আফগানিস্তানে বার্ষিক মাদক উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 200 টন, কিন্তু 2018 সালে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 10,000 টনে। অর্থাৎ মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর মাদক উৎপাদন 50 গুণ বেড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আনুষ্ঠানিক পরিসংখ্যানেই এসব তথ্য উঠে এসেছে। সমাজ ধ্বংসকারী হেরোইনের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে চলেছে আফগানিস্তান, আমেরিকা সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রাখা সত্ত্বেও।
আফগানিস্তানকে দখলে নেয়ার পর সেখানে মাদক উৎপাদন বৃদ্ধি প্রমাণ করে আমেরিকা ও ইউরোপ মাদক নির্মূলে কখনোই আন্তরিক ছিল না। লোক দেখানো নানা পদক্ষেপ হয়তো কখনো কখনো চোখে পড়ে, কিন্তু বাস্তবে তারা মাদকের মূল উৎসের ধ্বংস চায় না। আজকের আসরে পাশ্চাত্যে বিদ্যমান আরও কিছু সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য দিয়ে আজকের আলোচনা শুরু করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলোজমা খামেনেয়ী বলেছেন, আজকের আমেরিকা প্রসাধনী মেখে সেজেগুজে নিজেকে তুলে ধরছে, কিন্তু বাস্তব পরিস্থিতি এমন নয়। বর্তমানে আমেরিকা হচ্ছে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। বিশ্বের বিভিন্ন দেশের কাছে তাদের ঋণের পরিমাণ $22,000 বিলিয়ন। বর্তমানে আমেরিকায় শ্রেণী বৈষম্য অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। আমি যেসব কথা এখন বলছি তা আমার নিজের কথা নয়, এটা আমেরিকারই একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য। তিনি নিজে মার্কিন শাসক শ্রেণীর একজন সদস্য, অর্থাৎ কংগ্রেসের সদস্য, একজন সিনেটর। এগুলো তার কথা, আমি তার নাম জানি কিন্তু কোনো ব্যক্তির নাম আনতে চাচ্ছি না। তিনি বলেছেন, ট্রাম্পের সরকারের 3 বছরে শীর্ষ ধনীদের 5 জনের সম্পদ বেড়েছে $100 বিলিয়ন বেশি। এই 5 জনের মধ্যে 3 জনের সম্পদ আমেরিকার অর্ধেক জনসংখ্যার সম্পদের সমান।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যমান শ্রেণী বৈষম্যটা দেখুন, জনসংখ্যার অর্ধেক অর্থাৎ 16 কোটি মানুষ, এর মানে হল 3 জনের কাছে যে সম্পদ রয়েছে তা 16 কোটি মানুষের সম্পদের সমান। প্রতি 5 জন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র 1 জন ডাক্তার দেখানোর পর ওষুধ কেনার সামর্থ্য রাখেন, অন্য 4 জন ডাক্তারের কাছে গেলেও ওষুধ কেনার সামর্থ্য রাখেন না। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সম্পদের ব্যবধান গত 5 বছরে 3 গুণ বেড়েছে, এটাই বাস্তবতা। আমেরিকার প্রেসিডেন্টরা দাবি করেন অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করছেন, কিন্তু আমেরিকার ওই রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে কিন্তু সেটা কেবল বিলিয়নারদের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। এ হলো আমেরিকার সামাজিক অবস্থা। আমেরিকার লাখ লাখ মানুষ রাতে খাবার পান না, বিপুল সংখ্যক মানুষ রাতে রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছেন। একটু শীত পড়লেই শোনা যায় আমেরিকায় কিছু লোক ঠান্ডায় মারা গেছে। কেন মারা যাবে? যেমন ধরুন -5°C, এরকম ঠান্ডায় মানুষ মারা যাওয়ার কথা নয়, যেহেতু তারা রাস্তায় ঘুমান, রাস্তায় থাকার কারণে তারা মারা যান।
আমেরিকার বিপুল সংখ্যক মানুষ রাস্তায় ঘুমান কারণ তাদের কোনো ঘর বাড়ি নেই, যখন যেখানে জায়গা পান সেখানেই ঘুমান। আমেরিকার উন্নত শহর নিউ ইয়র্কের দিকে তাকালে দেশটিতে গৃহহীনতা সমস্যার গভীরতা ও পরিধি অনুমান করা যায়। 2019 সালের 7 ডিসেম্বর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু এম কুমো মহানগর পরিবহন কর্তৃপক্ষ বা MTA-র কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, 2018 সালে কেবল সাবওয়েতে বসবাসকারী গৃহহীন মানুষের সংখ্যা ছিল 1,771 জন। এই সংখ্যা 2019 সালে 23% বেড়ে দাঁড়িয়েছে 2,178 জনে। 2019 সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানিয়েছেন, ট্রেন লাইনে গৃহহীন মানুষের হেঁটে চলার কারণে ট্রেন চলাচলে বিলম্বের ঘটনা কয়েক বছরে 54% বেড়েছে। আমেরিকার প্রায় সব শহরেই এমন চিত্র চোখে পড়ে।
জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলের 2018 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর দ্য সাপোর্ট অফ হোমলেস এর তথ্য অনুযায়ী জার্মানিতে 8.5 লাখেরও বেশি মানুষ গৃহহীনা। এদের মধ্যে প্রায় 8 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে বা পরিচিতদের সাথে রাত কাটালেও বাকিরা থাকেন রাস্তায়। অর্থাৎ মোট গৃহহীনদের 6 ভাগ খোলা আকাশের নিচে রাত কাটান। অন্যদিকে প্রায় 4.5 লাখ বৈধ শরণার্থীর বেশিরভাগই থাকেন গণ আবাসনে। তবে এসব ক্ষেত্রে অনেকেই ভাড়া নেওয়া সত্ত্বেও আবাসন থেকে বিতাড়িত হন। জার্মানির জরুরি দাতব্য সেবা সংস্থা বানহফস মিশনের দেয়া তথ্য অনুযায়ী কেবল বার্লিনের বিভিন্ন স্টেশনের আশেপাশে এ ধরনের মানুষের সংখ্যা প্রায় 10,000। জার্মানিতে শরণার্থীদের মধ্যে অন্তত 60% এসেছে রোমানিয়া, বুলগেরিয়া ও পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলো থেকে।
জার্মানির প্রায় সব বড় শহরের অবস্থা প্রায় অভিন্ন, কারণ এ ধরনের গৃহহীন মানুষেরা বড় শহরগুলোতেই বেশি ভিড় জমায়। বড় শহরে চাকরির সুযোগ বেশি, সেই সাথে বড় শহরগুলোতে পর্যটকও আসে প্রচুর, যারা ভিক্ষা দিতে তুলনামূলকভাবে উদারহস্ত। গৃহহীনদের জন্য সবচেয়ে কঠিন সময় শীতকাল। প্রতি বছরই ইউরোপ ও আমেরিকায় ঠান্ডার কারণে শত শত গৃহহীন মানুষ মারা যায়। রাতে বেরুলেই রেল স্টেশন, বিভিন্ন সড়ক ও স্কোয়ারে চোখে পড়ে এমন অসংখ্য মানুষ যারা কোনো মতে খেয়ে পড়ে জীবন বাঁচিয়ে রেখেছে, কিন্তু রাতে ঘুমানোর মতো স্থায়ী কোনো ঠিকানা তাদের নেই।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনের আজকের আসর এখানে শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে। সে আসরে এসব বিষয়ে আরও বেশি কথা বলার ইচ্ছা রইল। সবাই ভালো থাকুন।
পাশ্চাত্য জীবন ব্যবস্থা শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা। কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। 14 এপ্রিল থেকে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার, বললেন কাদের মানবজমিন। একে সংক্রমণ বৃদ্ধি, তার উপর মূল্য বৃদ্ধি, প্রথম আলো। হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতা 3 গুণ রোগী, ইত্তেফাক। কৌশলী হেফাজত, প্রশাসন ও সতর্ক, কালের কণ্ঠ। দেশে লাফিয়ে বাড়ছে মৃত্যু, আরও 63 প্রাণহানি, দৈনিক যুগান্তর। 1,24,00,000 কর্মহীন পরিবার পাবে 450 টাকা করে, দৈনিক সমকাল। পঞ্চম টেস্টেও রিজভীর করোনা পজিটিভ, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। মুখ খুলছি বলে আমাকে খুন করা হতে পারে, আশঙ্কা প্রকাশ মমতার, দৈনিক সংবাদ প্রতিদিন। দেশবাসীকে বিপদে ফেলে টিকা যাচ্ছে বিদেশে, উৎসব হয় কি করে, মোদীকে আক্রমণ রাহুলের, আনন্দবাজার পত্রিকা। সিপিএম কংগ্রেসকে খেয়েছি, এবার তৃণমূলকে হজম করব, চায়ে পে চর্চায় বললেন দিলীপ ঘোষ, দৈনিক আজকাল। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। 14 এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন, ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 14 এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ দুপুরে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, 14 এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে, গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে, অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন, করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই। আর সমকালের একটি শিরোনাম, লকডাউন অকার্যকর, এখন করণীয় কি,
ভয় জাগাচ্ছে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ। অপহরণ করে টাকা আদায়, র্যাবের চারজন পুলিশের হাতে ধরা, প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে। অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের চার সদস্যকে আজ গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমান বাহিনীর সদস্য। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছেন, তাদের মধ্যে একজন বিজিবির সদস্য ও অপর একজন আইন শৃঙ্খলা রক্ষাকারীর কোনো বাহিনীর সদস্য নন, তিনি সাধারণ মানুষ। ডিএমপি কমিশনার বলেন, টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এদের বিচার নিজ নিজ বাহিনীর আইন কানুন অনুযায়ী হবে। কৌশলী হেফাজত প্রশাসন ও সতর্ক, কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে। সম্প্রতি বিক্ষোভ ও হরতালে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটাজারি সহ কয়েকটি স্থানে তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম। এর রেশ না কাটতেই নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্টে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারী সহ অবরুদ্ধ হওয়ার বিতর্কিত ঘটনায় কোণঠাসা হয়ে কৌশলী ভূমিকা নিয়েছে হেফাজত। সংগঠনটির নেতারা গ্রেপ্তার এড়াতে সংঘাত হতে পারে এমন কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আজ সংগঠনটির কোনো কর্মসূচি পালন করবে না তারা। এদিকে পুলিশ ও র্যাবের একাধিক সূত্র জানিয়েছে, মামুনুল হক সহ হেফাজতের কেন্দ্রীয় চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার কয়েকজন নেতা নজরদারির মধ্যে আছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, পাশাপাশি অন্তত 98টি মামলা তদন্তে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে গতকাল ফেসবুক লাইভে মামুনুল হক বলেন, আমি সবার কাছে দোয়া চাই, আমার ব্যক্তিগত অসাবধানতার কারণে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে ক্ষতির সম্মুখীন ব্যক্তিগতভাবে হয়েছি সেজন্য নিজেই মর্মাহত। আমার কারণে আজকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দেশবাসীকে বিপদে ফেলে টিকা যাচ্ছে বিদেশে, উৎসব হয় কি করে, মোদীকে আক্রমণ রাহুলের, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। অতিমারীকে বশ করতে চার দিনব্যাপী টিকা উৎসবের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা নিয়ে এবার তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার মতে, যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে টিকার ঘাটতিতে ঘোর সংকট দেখা দিয়েছে, যা কখনোই উৎসব হতে পারে না। আজ নেট মাধ্যমে মোদীকে এক হাত নেন রাহুল। টুইটারে তিনি লেখেন, করোনা সংকটকে টিকার ঘাটতি সমস্যা হিসেবে গুরুতর করে তুলেছে, এটা কোনো উৎসব নয়। এমন পরিস্থিতিতে নিজের দেশের মানুষকে বিপদে ফেলে বিদেশে টিকা রপ্তানির সিদ্ধান্ত কি সঠিক, এ প্রশ্ন করেন রাহুল। সিপিএম কংগ্রেসকে খেয়েছি, এবার তৃণমূলকে হজম করব, চায়ে পে চর্চায় বললেন দিলীপ ঘোষ, দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। যত ভোটের দফা যাচ্ছে ততই বেশি আক্রমণ শানাচ্ছে শাসক দল। আর জলপাইগুড়িতে চায়ে পে চর্চায় মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, সিপিএম কংগ্রেসকে খেয়ে হজম করেছি, এবার তৃণমূলকে হজম করব, দফা যত বাড়ছে হার নিশ্চিত জেনে তত বেশি আক্রমণ শানাচ্ছে শাসক দল, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন তিনি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
নিয়মিত পরিবেশনা কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান আলাপন।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয়, বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে। আর আমাদের সঙ্গে আজ কথা বলার জন্য অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ। জনাব মুস্তফা ফিরোজ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ।
জনাব মুস্তফা ফিরোজ, আপনি জানেন বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলার জন্য নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। যদিও লকডাউন বাস্তবায়নের চিত্র নিয়ে নানা প্রশ্ন আছে, লকডাউন দেওয়ার পর রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, তো করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে এই যে লকডাউন দেওয়া হয়েছে তা কতটা কার্যকর ব্যবস্থা?
এটা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে আমাদের বাংলাদেশের অর্থনীতি। কেননা গত বছর ঠিক এই সময়টাই যে লকডাউনের কারণে অর্থনীতির যে ক্ষতি ছিল সাধারণ মানুষের, সেই ক্ষতি কিন্তু তারা এখনো কাটাতে পারেনি এবং বলা যায় যে 50% হয়তো তারা কভার করতে পেরেছে। কিন্তু আবার এই লকডাউন দেওয়াতে যদিও সংক্রমণের মাত্রা গতবারের তুলনায় এখন আরো বেশি, কিন্তু সমস্যা হচ্ছে যে এই অর্থনৈতিক ক্ষতি বা আমার সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি, তার যে দুরবস্থা, সেইটার ব্যাপারে তো কোনো প্রণোদনা বা সাপোর্ট তারা সরকারের কাছ থেকে গতবারও সেইভাবে পায়নি। এখনো তো সেই প্রণোদনার ব্যবস্থা না করেই যে লকডাউনের যে চেষ্টা সেটা আসলে কার্যকর হচ্ছে না। ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ, ভেতর থেকে কিন্তু একটা প্রতিবাদ, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে এই অবস্থায় কিন্তু আমাদের এটা একটা প্রশাসনের জন্য, সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ, তারা এই লকডাউনটা কিভাবে কার্যকর করবে, মানুষ কিভাবে সার্ভাইভ করবে। কারণ মানুষের কাছে কিন্তু এখন এই মুহূর্তে সবচেয়ে বড় হলো যে তার কর্ম এবং খেয়ে পরে বাঁচার একটা সংগ্রাম।
জনাব মুস্তফা ফিরোজ, করোনা মোকাবেলায় সরকারের দেয়া লকডাউনের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে। আপনার আলোচনায় আপনি বললেন লকডাউন মান্য করার ক্ষেত্রে মানুষের জীবন জীবিকার একটি বড় বিষয় আছে, তো সেক্ষেত্রে সরকারের প্রস্তুতিটা যথাযথ ছিল কিনা সে ব্যাপারে আপনি কি বলবেন?
লকডাউন মানে তো আসলে লকডাউন, কিন্তু উন্নত দেশগুলো যে লকডাউন করছে সে তার পুরো মাসের খরচ, তার জীবিকা নির্বাহের ব্যবস্থা করি তাকে লকডাউনে পাঠিয়ে। এখন আপনি বাংলাদেশের ক্ষুধার্ত মানুষকে কিভাবে আপনি লকডাউনে পাঠাবেন? সে মানবে কেন? তার কখন করোনা হবে না হবে সেটা নিয়ে তার ভয় আছে, শঙ্কা আছে, কিন্তু তার তো তিন বেলা খেতে হবে। সে খাওয়া পড়ার ব্যবস্থাটা কে করবে, কিভাবে হবে, তার কি কোনো ব্যবস্থা করা হয়েছে? বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ তো দিন আনে দিন খায়, তার পক্ষে তো দুই মাস চলা তো দূরের কথা, তার তো এক মাস চলারই কোনো সামর্থ্য নেই। ফলে এই অবস্থায় যেটি সরকার করতে পারতো সেটা হলো যে সে যে হঠাৎ করে ছেড়ে দিল গত এই 50 বছর পূর্তি উপলক্ষে এবং তার আগের যে পরিস্থিতিটা ছিল, হঠাৎ করে যে স্বাস্থ্য বিধিটা যে একদম যদি সে টাইট অবস্থায় রাখতো, অর্থাৎ মাস্ক পরা, তারপরে হাসপাতালের যে চিকিৎসার ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে আরো এই এক বছরের মধ্যে উন্নত করা, সেই কাজটা তো করেনি। সেই কাজটা না করে এখন যদি লকডাউনে মানুষকে যেতে বলা হয় তাহলে মানুষ যাবে কিভাবে? তার পক্ষে তো লকডাউনে যাওয়ার মতন যে একটা অর্থনৈতিক যে সংগতি, সেই সংগতিটা তো নেই। এমন তো না যে সরকার সেই ব্যবস্থাটা তাকে এনশিওর করছে। ফলে এইরকম একটা পরিস্থিতিটা বাংলাদেশের জন্য খুবই নাজুক। যদি সংক্রমণ বাড়েও এখন অনেকটা হাত পা গুটিয়ে থাকার মতন, কারণ আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের হাসপাতালগুলোতে কিন্তু গত বছরের তুলনায় এই এক বছরে কিন্তু হাসপাতালে কিন্তু যে চিকিৎসার ব্যবস্থাটা, প্রতিরোধের জন্য যেইগুলি প্রস্তুতি নেওয়ার দরকার সেইগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ হয়নি, যার ফলে এখন হাসপাতালে ঠাঁই নাই, আইসিইউ নাই, মানুষ কিন্তু অনেকেই আইসিইউর অভাবে কিন্তু মারাও যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সে কোনো ব্যবস্থা নিল না, কিন্তু এখন বলছে যে তুমি না খেয়ে তুমি ঘরের মধ্যে ঢোকো, এটা তো সামঞ্জস্যপূর্ণ হলো না, এটা তো সংঘাতপূর্ণ একটা পরিস্থিতি। ফলে এই কারণে কিন্তু আপনি দেখছেন যে গত কিছুদিন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, কোনো কোনো জায়গায় কিন্তু গোলযোগও হচ্ছে, মারপিটও হচ্ছে, সেটা পরিস্থিতি ঠেকাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে, এই হলো পরিস্থিতি।
জি, আপনি আইসিইউ সংকটের কথা বললেন, কিন্তু আমরা মিডিয়ার একটি প্রতিবেদনে দেখেছি একদিকে সংকট, অন্যদিকে সরকারি গোডাউনে 300+ আইসিইউ বেড পড়ে আছে, কেউ নিচ্ছে না, টেকনিশিয়ান নেই। তো স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আছে বলে অনেকে মনে করছেন, তো এই স্বাস্থ্য খাতের চিত্রটি আসলে কেমন?
স্বাস্থ্য খাতের পরিস্থিতিটা তো খুবই করুণ, এবং সত্যি কথা বলতে কি, যে আমাদের কিন্তু যে আইসিইউর যে সক্ষমতাটা বা আমার সংখ্যাটা বাড়ানো সেইটা কিন্তু করা হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে আমি যেটা খেয়াল করছিলাম যে অনেক ক্ষেত্রে হাসপাতালগুলো তার যে করোনা ইউনিট গুলো সেগুলি কিন্তু আস্তে আস্তে বন্ধ করা শুরু করলো, এবং যেগুলি সবচেয়ে বড় বড় ইউনিট বা হাসপাতাল চালু রেখে প্রস্তুত করার দরকার ছিল, যেটা বসুন্ধরা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল যে বিশাল তার আয়োজন, তারপরে মহাখালীতে, সেই আয়োজনগুলো তো আমরা বাস্তবে দেখলাম না, বরং অবস্থিত যেই হাসপাতালগুলো তার করোনা ইউনিট চালু করেছিল সেগুলি কিন্তু বেশ কিছু তার কার্যক্রম কিন্তু গুটিয়ে আনা হলো। আমি বলছিলাম যে এটা তো সরকারের বিশ্লেষণ করা দরকার ছিল যে এই করোনার যে দ্বিতীয় ওয়েভ, সেই ওয়েভটা আমরা পার্শ্ববর্তী দেশে ভারতে দেখছিলাম যে ক্রমেই বেড়ে যাচ্ছে, সেইটার সাথে তাল মিলিয়ে আমাদের যখন কি একটা সুযোগ ছিল 5-7 মাস যে সুযোগটা আমরা, সেই সুযোগকে তো আমরা কাজে লাগালাম না। এখন হঠাৎ করে যেটা বলবো যে আমরা বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু কিন্তু আমরা রিল্যাক্স করলাম, ওই পূর্তিটা যাতে ভালোভাবে উদযাপন হয়, সেটাও আমাদের কিন্তু আরেক দফা কিন্তু বিপর্যয় ডেকে আনলো এই এখনকার যে করোনা যে নাজুক পরিস্থিতি। আপনি সবকিছু প্রস্তুতিটা না নিয়ে হঠাৎ করে এই যে লকডাউনের যে সিদ্ধান্তটা, এবং এমন একটা সময় নেওয়া হচ্ছে যখন বাংলাদেশের অর্থনৈতিক চাকা তা মূলত ঘুরতে থাকে 2 ঈদকে কেন্দ্র করে, রোজার ঈদ আর কোরবানির ঈদ, সেই রোজার ঈদে সেই গত বছর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সময় আপনি লকডাউনে যেতে চাচ্ছেন, সেটা তো আমাদের ধারণ করার মতন তো মানুষের সেই ক্যাপাসিটিতে নাই। ফলে এই লকডাউনটা কিভাবে কার্যকর করবে, স্বাস্থ্য খাতের কথা যে আইসিইউ সক্ষমতাটা বাড়ানো এবং সেই যেই আইসিইউ গুলি আছে সেগুলি পরিচালনা করার মতনও তো দক্ষ টেকনিশিয়ান, সেটাও তো গড়ে তোলা হয়নি, তো ফলে এখন এই দায়টা কে নেবে বলেন?
জনাব মোস্তফা ফিরোজ, বাংলাদেশে লকডাউনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, 1 বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কতটা যৌক্তিক সরকারের এই সিদ্ধান্ত?
এখন যে পরিস্থিতি এটা তো এখন মানে খোলা চিন্তাটাও মানে করাটা খুবই বিপজ্জনক, আবার অনলাইনের মাধ্যমে যে শিক্ষা কার্যক্রমটা চালু করা এটা যে খুব বেশি ফলপ্রসূ হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে না, এক ধরনের মানে বলা যায় যে শিক্ষার্থী বা মানে শিক্ষক তারা বসেই আছে, এটা তো একটা অপূরণীয় ক্ষতি হচ্ছে, এবং এটার যে মানসিক সমস্যা, এটার যে শিক্ষার যে ব্যবস্থাটা, তাদের যে শিক্ষাদানের যে ধারাবাহিকতাটা ব্যাহত হলো, এটা এই ক্ষতি পোষণও কিন্তু খুব কঠিন হবে। আমি বলবো এই সময়টাই এটা ঠিক যে ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটা খোলাটা এটা যৌক্তিক হবে না, ঠিক এই সময়টাই বন্ধ রাখাটাই ঠিক আছে, কিন্তু আপনি এই এই মানে এটা কতদিন, মানে এটা তো আপনার নিয়ন্ত্রণের জন্য যেই সুযোগটা মানে প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছিল সেই সুযোগটা তো আমরা কার্যকর করলাম না, এই ক্ষতিটা ব্যাপক, এই ক্ষতিটা আমি জানি না এটা কবে নাগাদ এই সংক্রমণের এই সেকেন্ড যে ওয়েভটা চলছে এটা শেষ হবে, এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। এটা নিয়ে বাংলাদেশের মানুষ, অভিভাবক, শিক্ষার্থী, সমাজ সবাই কিন্তু খুব গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে।
জনাব মোস্তফা ফিরোজ, কবে আমরা করোনা মুক্ত হব, আপনি সে কথা বলছিলেন, আসলে করোনা এখন আমাদের স্বাভাবিক জীবনের একটি অনুষঙ্গ হয়ে উঠেছে, করোনা নিয়েই হয়তো আমাদের বাঁচতে হবে, দরকার সচেতনতা বোধ, স্বাস্থ্যবিধি মেনে চলা। তো সিনিয়র সাংবাদিক হিসেবে বর্তমান করোনা পরিস্থিতিতে আপনার পরামর্শ কি?
আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের যেটা করণীয় সেটা হলো যে রাতারাতি তো আমরা স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা পাল্টাতে পারবো না, তবে এইটাকে উন্নত করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে সরকারের পক্ষ থেকে। ফলে প্রথম কাজ হচ্ছে ওই সামাজিক দূরত্বটা রক্ষা করা, মাস্ক পরা, এবং আমাদের করোনা প্রতিরোধের যে চিকিৎসার ব্যবস্থা তার সুযোগ সুবিধা সেই বৃদ্ধি করা, এটা মানে কখনো মানে হাল ছাড়া আমাদের জন্য বিপজ্জনক হবে, তাহলে কিন্তু আমরা আবার থার্ড ওয়েভের মধ্যে চলে যাবো আর কি। সুতরাং বছর ব্যাপী এবং মনে করতে হবে যে করোনা আমাদের হলো একটা ধরনের নিত্য সঙ্গী, ফলে এই খারাপ সঙ্গীটাকে দূরে রাখার জন্য প্রত্যেক নাগরিকের যেমন দায়িত্ব তেমনি একইভাবে সরকার প্রশাসন সবারই একযোগে কাজ করতে হবে, এছাড়া মুক্তির কোনো উপায় নেই।
তো জনাব মোস্তফা ফিরোজ, বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে লকডাউন, জনজীবনে তার প্রভাব এবং সরকারের প্রস্তুতি, এসব বিষয় নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকে অনেক ধন্যবাদ।
আলাপন শুনলেন শ্রোতা বন্ধুরা। শান্ত অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের আমলে আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল ইরান। তেল বিক্রির মাধ্যমে নিষেধাজ্ঞার অবসান যাচাই করবে তেহরান। লোহিত সাগরে ইরানি জাহাজে হামলার নিশ্চিত জবাব দেয়া হবে, হুঁশিয়ারে দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি। বাংলাদেশের মুসলমানরা কোনো ধর্ম ব্যবসায়ীর কাছে তাদের ধর্মবিশ্বাস ইজারা দেয়নি, মন্তব্য করলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এবং বিজেপিকে একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দিতে হবে, ভারতের পশ্চিমবঙ্গে জনসভায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, সবশেষে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.